রেস্তোরাঁয় অভিযানকে একটু বাড়াবাড়ি বলল মালিক সমিতি। দেশের ২৪% বাসের ফিটনেস নেই জানিয়েছে টিআইবির গবেষণা। সিরাজগঞ্জ মেডিকেল কলেজে স্বাস্থ্য বিভাগে তদন্তের দল। গাজার উত্তরাঞ্চলে অনাহারে মারা যাচ্ছে শিশুরা। বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজোস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ২টা সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস।
স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।
এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, সড়কে বাণিজ্যিকভাবে চলাচলকারী প্রত্যেকটি বাসের জন্য নিবন্ধন ও তিন ধরনের সনদ বাধ্যতামূলক থাকলেও 40.9% বাস কর্মী ও শ্রমিকদের মতে সংশ্লিষ্ট কোম্পানির এক বা একাধিক বাসের নিবন্ধন সহ কোনো না কোনো সনদের ঘাটতি আছে। 18.9% বাসের নিবন্ধন, 24% বাসের ফিটনেস, 18.5% বাসের ট্যাক্স টোকেন ও 22% বাসের রুট পারমিট নেই। মঙ্গলবার সকালে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় সুত্থাচার শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এবং 22% শ্রমিক বলেছেন রুট পারমিট নেই। আইনে মোটরযান বিমার বিষয়টি ঐচ্ছিক করায় ব্যক্তি মালিকানাধীন বাস ব্যবসায়ীদের মধ্যে মোটরযানের বিমা করায় আগ্রহ নেই বলে আমাদের গবেষণায় প্রতীয়মান হয়েছে। কর্মী শ্রমিক নিয়োগ, কর্মঘণ্টা ও আচরণবিধি। জরিপে অংশগ্রহণকারী 82% কর্মী ও শ্রমিক বলেছেন যে তাদেরকে নিয়োগের সময় কোনো লিখিত নিয়োগপত্র দেওয়া হয়নি। 69.3% বলেছেন তাদের নির্ধারিত কোনো মজুরি বা বেতন নেই। 59.5% বলেছেন তাদের জন্য কোনো আচরণবিধি বা নির্দেশিকা নেই। এবং 3.3% শ্রমিক বা কর্মী বলেছেন যে তাদের সংশ্লিষ্ট কোম্পানিতে শিশু কর্মী বা শ্রমিক।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেছেন, রেস্টুরেন্টে একাধিক সংস্থা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আইন শৃঙ্খলা কর্মে নিয়োজিত বাহিনী সমূহ যেমন আনসার পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব বাহিনীও তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়ে নিরাপদ খাদ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে সচেষ্ট। এটা হয়তো একটু বাড়াবাড়ি, কেননা নিরাপদ খাদ্য বাস্তবায়নে সরকার একটি কর্তৃপক্ষই গঠন করেছেন, তাদের কাজটি করতে দিতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে বেইলি রোডের অগ্নিকাণ্ডে রেস্তোরাঁ শিল্পের সংকটের উত্তরণের উপায় এবং আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে রেস্তোরাঁ ব্যবসা করা নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৮ ঘন্টা ধরে জ্বলছে চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে থাকায় ফায়ার সার্ভিসের জনবল কমানো হয়েছে ঘটনাস্থল থেকে। এস আলম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ জানান, আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্টে আসার বেল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারখানার পুরো প্রসেস এবং কারখানা নিরাপদ রয়েছে।
দীর্ঘ ১৮ ঘন্টা ধরে জ্বলছে চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে থাকায় ফায়ার সার্ভিসের জনবল কমানো হয়েছে ঘটনাস্থল থেকে। মঙ্গলবার সকাল ১০:৩০ দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, রাত ১০:৩০ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, কিন্তু কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা আগুন নির্বাপনে এখন ৭টি ইউনিট ব্যবহার করছি। এর আগে রোববার বিকেল ৩:৫০ দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাতে যোগ দেয় নৌ, বিমান ও কোস্টগার্ড। সর্বশেষ রাত ৯টার দিকে সেনাবাহিনীর একটি কোম্পানি আগুন নেভানোর কাজে যোগ দেয়। এসালুম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাসমত আলী জানান, কারখানার পুরো প্রসেস এবং কারখানা নিরাপদ রয়েছে। আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্টের আসার বেল্ট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চান বলে জানিয়েছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। মঙ্গলবার বেলা 11:30 সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই, কারণ দেশটির অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে, মেট্রো রেল সহ নানান ক্ষেত্রে তাদের সফলতা মুগ্ধ করেছে, সেটিকে হয়তো সামনে আরও সমৃদ্ধ হবে। আমরা কিছু ঝুঁকিপূর্ণ এরিয়াতে কাজ করি, যেমন জলবায়ুতে অর্থায়ন, ক্লাইমেট ফাইন্যান্সের জন্য পলিসি তৈরির জন্য বসেছে। আমরা একটি প্রকল্প নিতে চাই যেটি বৈশ্বিক জলবায়ুতে AIIB-র প্রথম অর্থায়ন।
আপনি একটা ডিস্ট্রাক্ট,
আরো 4 ঘন্টা 33
শুনে শুনে আরো 4 ঘন্টা এটা কোনো কথা?
সময়টা দৌড়াবে
ব্রান্ডাল মুঠোই মুঠোই সময় পার।
21 মাসের সাজা পাওয়া গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হুইল চেয়ারে করে উপস্থিত হন তিনি। এরপর আপিল শর্তে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে প্রায় 39,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের 31 জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন। মঙ্গলবার সকালে সোনা মসজিদ উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোনা মসজিদ স্থল বন্দরের 31 জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা 39,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তবে কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে তা নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা। বর্তমানে চাপাই নবাবগঞ্জের বাজারগুলোতে 105 থেকে 110 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। শিক্ষক ছাত্রকে গুলি করার ঘটনা তদন্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত 3 সদস্যের তদন্ত দল। মঙ্গলবার বেলা 11:00 দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসে তদন্ত শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করে জেলা কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর বায়েজিদ খুরশিদ রিয়াজকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মহসিন উদ্দিন। মেডিকেল কলেজ সূত্র জানায়, সোমবার ক্লাসে ভাইভা চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষক রায়হান শরীফের। এক পর্যায়ে গুলি ছোড়েন তিনি। গুলিটি তমালের ডান পায়ের উরুতে লাগে। তমাল ওই মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের 3য় বর্ষের ছাত্র। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেড্রোস আধানম ঘেব্রিয়াসুস সতর্ক করে বলেছেন, গাজার উত্তরাঞ্চলের শিশুরা অনাহারে মারা যাচ্ছে, খাবারের অভাবে 10 জন শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর অপুষ্টির কারণে আরও বহু শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। রোববার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতার কারণে অন্তত 15 শিশুর মৃত্যু হয়েছে। তেড্রোস আধানম ঘেব্রিয়াসুস বলেন, গত বছরের অক্টোবরে সংঘাত শুরুর পর চলতি সপ্তাহান্তে প্রথমবারের মতো আল আওদা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসপাতাল পরিদর্শনের পর তিনি গুরুতর ফলাফল পাওয়ার কথা জানান। তিনি বলেন, অনাহারে 10 শিশুর মৃত্যু হয়েছে এবং গাজার শিশুরা চরম মাত্রায় অপুষ্টির শিকার হয়েছে। হাসপাতাল ভবনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার সোমবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি হাসপাতালে রোববার আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ইলন মাস্ক নন, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন জেফ বেজোস। সোমবার ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তথ্য অনুযায়ী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়েছেন টেসলার প্রধান এবং সামাজিক মাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। জেফ বেজোসের মোট সম্পদ এখন $200 বিলিয়ন। অপরদিকে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $198 বিলিয়ন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী গত এক বছরে ইলন মাস্ক প্রায় $31 বিলিয়ন সম্পদ হারিয়েছেন। অপরদিকে জেফ বেজোস আরও $23 বিলিয়ন সম্পদ মালিক হয়েছেন। সোমবার টেসলার শেয়ারের 7% বেশি দর পতন হয়েছে। 2023 সালের মে মাসে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম অবস্থান অর্জন করেন ইলন মাস্ক। সে সময় তিনি ফরাসি ব্যবসায়ী ও LVMH এর CEO বার্নার্ড আর্নল্ডকে পেছনে ফেলেন। এর কয়েক মাস পর্যন্ত ইলন মাস্ক, আর্নল্ড এবং জেফ বেজোসের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা চোখে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।